ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, সাম্প্রতিক সময়ে ক্রাইমিয়া অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের যে সংকট চলছে, তারই পরিপ্রেক্ষিতে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর সংগঠন G8 থেকে রাশিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে, তো এর ফলে সহযোগিতামূলক অর্থনীতিতে কি প্রভাব বিস্তার করতে পারে?
এই মুহূর্তে সহযোগিতামূলক অর্থনীতিতে কোনো বড় মাপের প্রভাব বিস্তার করবে বলে আমার কাছে মনে হয় না। এই বহিষ্কারটা অনেকটাই প্রতীকী অর্থে করা হয়েছে, কারণ আমরা জানি যে ইউরোপ এবং রাশিয়ার যে অর্থনীতি তারা একে অন্যের উপর নির্ভরশীল। রাশিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে তার খনিজ সম্পদের উপর, তেল, গ্যাস সহ অন্যান্য খনিজ সম্পদ, এবং রাশিয়া তার খনিজ সম্পদের প্রায় 80% রপ্তানি করে থাকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলিতে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 30% তেল এবং গ্যাস আসে রাশিয়া থেকে, এবং পাশাপাশি ইউরেনিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদও ইউরোপিয়ান ইউনিয়ন পেয়ে থাকে রাশিয়া থেকে, ইনক্লুডিং আপনার বিদ্যুৎও পেয়ে থাকে রাশিয়া থেকে। আজকে যে G8 থেকে যে রাশিয়াকে যে সাময়িক বহিষ্কার, এটি দু দেশের অর্থনীতির বড় ধরনের প্রভাব এই মুহূর্তে আমরা দেখব না, কিন্তু যদি পরবর্তীতে রাশিয়া ইউক্রেনকে ঘিরে বড় ধরনের অভিযান চালায়, সেক্ষেত্রে হয়তো আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে বড় ধরনের কোনো স্যাংশন দেখতে পারি, এবং এ ধরনের কিছু হলে সেটি রাশিয়া এবং ইউরোপিয়ান অর্থনীতিকে বড় মাপে প্রভাবিত করবে।
ডক্টর আহমেদ, এই যে আপনি একটু আগে বলছিলেন যে রাশিয়া এবং বিশেষ করে পশ্চিমী বিশ্বের, ইউরোপীয় পশ্চিমী বিশ্বের অর্থনীতির মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং পরস্পর নির্ভরশীলতা রয়েছে, সে কারণেই কি আপনি মনে করেন যে ক্রাইমিয়া অধিগ্রহণের পরও পশ্চিমী বিশ্বে রাশিয়া ঠিক বড় রকমের কোন নিষেধাজ্ঞা জারি করেনি, রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?
আপনি আপনার বক্তব্যের সাথে আমি একেবারে একমত। শুধুমাত্র এ কারণেই কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা ক্রাইমিয়া অধিগ্রহণের সঙ্গে যুক্ত বা পুতিনের যারা ইনার সার্কেল হিসেবে পরিচিত, তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু কোনো বড় ধরনের আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশির উপর আরোপ করা হয় নাই। কারণ বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে এটি ইউরোপিয়ান অর্থনীতিকে একই সাথে ক্ষতিগ্রস্ত করবে এই বিবেচনা বোধ থেকেই এখন পর্যন্ত যে স্যাংশন সেটা একটা সীমিত এবং একটা প্রতীকী অর্থেই রয়েছে।
বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাভ আলেকজান্ডার বলেছেন যে রাশিয়া এখন পূবের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্র এবং চীনের দৃষ্টিভঙ্গিও পূবের দিকে অনেকখানি, বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এদিকটা, এবং রুশ রাষ্ট্রদূত যা বললেন ঢাকায় তাতে তারই প্রতিধ্বনি শোনা গেল। ঠিক এ কথা বলতে তিনি কি বুঝিয়েছেন বলে মনে হয়?
উনি কি বুঝিয়েছেন সেটা বিশ্লেষণ করতে হলে আমাদেরকে একটু ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আমরা যদি ইউরোপের সাথে যে রাশিয়া যে সম্পর্ক দেখি, আমি সেটাকে একটা লাভ হেট রিলেশনশিপ বলি, এবং সেই সম্পর্কে মাঝে মাঝে ডান দিকটা প্রকট হয়ে উঠেছে ইতিহাসে, এবং বিশেষত শীতল যুদ্ধের পর যেটা পূর্ব ইউরোপ, যেটাকে একসময় সোভিয়েত ব্লক বলে মনে করা হতো, সেই পূর্ব ইউরোপের অধিকাংশ দেশেই ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছে এবং পরবর্তীতে নেটো সদস্যপদ গ্রহণ করেছে, এবং সেখানে আমরা দেখে যে সোভিয়েত যে রিপাবলিক ছিল, এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাতভিয়া, তারাও আজকে নেটোর মেম্বারশিপ গ্রহণ করেছে। এর ফলে রাশিয়া আজকে ইউরোপের কাছ থেকে এক ধরনের সিকিউরিটি থ্রেট রাশিয়া ফিল করে আসছে, এবং পাশাপাশি রাশিয়া যেটি দেখছে যে তার যে অর্থনৈতিক যে নির্ভরতা, যেটি আমি একটু আগে উল্লেখ করেছি যে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের সিংহভাগই হয় ইউরোপের সাথে, এবং ইউরোপের সাথে অর্থনীতির নির্ভরশীলতার ফলে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার যে আপনার বার্গেনিং পাওয়ার, রাশিয়া মনে করছে তার সে বার্গেনিং পাওয়ারটা অনেকটাই দুর্বল হয়ে যায় যখন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাকে বার্গেন করতে হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে। আমরা যখন ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় আসতে দেখি, তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন এই নির্ভরশীলতার বৃত্ত ভেঙে একটি অল্টারনেটিভ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলবার জন্য, এবং এরই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ব্রিক্স সহ নানান উদ্যোগ নিতে। সুতরাং রাশিয়াতে যে রাষ্ট্রদূত ঢাকাতে যে কথাটি বলেছেন, সেটি হচ্ছে রাশিয়ার একটি দীর্ঘদিন ধরে, আজকে রাশিয়ার যে বর্তমান প্রশাসন সেটা চিন্তা করে আসছে যে একটা বিকল্প অর্থনীতি তারা দাঁড় করাতে পারে কিনা, এবং পূর্বের যে দেশগুলি রয়েছে তার সাথে কোনো বড় অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক তারা দাঁড় করাতে পারে কিনা। কিন্তু আমরা দেখে এসেছি রাশিয়া এখনো সেই জায়গাটাতে সফল হয়নি, সফল হতে পারবে কিনা সেটি ভবিষ্যতে আমাদেরকে বলে দেবে।
ইউক্রেনের এই সংকটের সূচনা মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ককে কেন্দ্র করে। ক্রাইমিয়া রাশিয়া একীভূত হওয়ায় এখন কি নির্বিঘ্নে বাদবাকি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারবে?
আমার কাছে সেটা মনে হয় না, কারণ আপনার যে সোভিয়েত যে সমস্ত রিপাবলিকগুলি ছিল এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি মাত্রায় রাশিয়ার উপর অর্থনৈতিকভাবে শুধু নির্ভরশীল নয়, সামাজিক, সাংস্কৃতিক বা বিভিন্ন ভাবেই রাশিয়ার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, এবং রাশিয়ার একটি বিপুল প্রভাব রয়েছে ইউক্রেনের উপরে। সুতরাং রাশিয়া কোনোভাবেই চাবে না যে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হোক বা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে লেনদেন করুক, রাশিয়া নানানভাবে চেষ্টা করবে যে বর্তমান যেই সরকার রয়েছে, যেটিকে রাশিয়া অবৈধ সরকার বলে আসছে, সেই সরকারকে অস্থিতিশীল করবার জন্য। সুতরাং আমি মনে করি না যে ক্রাইমিয়ার যে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পরে ইউক্রেনের যে সংকট সেটি কেটে গেছে, বরং রাশিয়া চাবে যে সবসময় ইউক্রেনে একটি প্রো রাশিয়ান গভর্নমেন্ট থাকুক। যতক্ষণ সেটি না আসছে, রাশিয়া কোনো না কোনো ভাবে ইউক্রেনের পরিস্থিতিকে বেসামাল করে তুলতে চেষ্টা করবে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।